السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
প্রায় 11 বছর পূর্বে আমি এখানে এসেছিলাম। সময় কিভাবে কেটে যায় বোঝাও যায় না। অনেকেই শিশু ছিল, আজকে তারা যৌবনে উপনীত হয়ে থাকবে। অনেকে এমন হবে যারা হয়তো পিতামাতা হয়ে গিয়ে থাকবেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা জামাতকে এখানে অনেক উন্নতি দিয়েছেন। মসজিদের মসজিদ সন্নিবেশিত একটি বড় হল, অফিসেস এবং পাঠাগার আর অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। মসজিদের সামনে যে ঘর ক্রয় করা হয়েছে এর ফলে বড় জায়গা আমাদের হাতে এসেছে। মোবাইল লীগের বাসস্থান, অতিথিশালা এবং একটা বড় হল জামাতের হাতে এসেছে। এইসবই খোদা তালার কৃপা। যদি আপনাদের ঘরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, আপনাদের সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে, বাহ্যিক অট্টালিকার বা বিল্ডিং এর দৃষ্টিকোণ থেকে জামাতকে আলাদা আলাদা বিস্তৃতি দিয়ে থাকেন, তাহলে এসব কারণে অবশ্যই খোদার দরবারে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সে কৃতজ্ঞতার ভাষা কি হবে, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কি হবে, এর দাবি বা কি? আমরা যারা যুগের ইমামের মান্যকারী, এ বিশ্বাস রাখি আমরা যে আমরা সে ব্যক্তিকে গ্রহণ করেছি যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইমান ফুরাইয়া নক্ষত্রে চলে গেলেও তিনি সেই ইমানকে ফিরিয়ে আনবেন। এমন প্রেক্ষাপটে আমাদের চিন্তাধারাও মোমেন সুলভ হওয়া উচিত। বাহ্যিক কৃতজ্ঞতা বা কেবল মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বলেই আত্মপ্রসাদ নিলে চলবে না। আমাদের বরং এটি দেখতে হবে যে আমরা সত্যি খোদার নির্দেশাবলী মেনে চলছি কিনা। আমরা দেখতে হবে যে সেভাবে জীবন অতিবাহিত করছে কিনা যা এক মোমেনের জীবন আখ্যায়িত হয়, যার বিস্তারিত বিবরণ আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, আর যা এই যুগে খোলাসা করে হযরত মসীহ মওউদ ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি তখনও এদিকে এখানকার আহমদীদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যখন আমি 11 বছর পূর্বে এখানে এসেছিলাম, আর প্রায়শই আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করেই থাকি। আর খোদা তালা আমাদেরকে এমটি এর যে সুযোগ সুবিধা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, এর কল্যাণে আমার আহমদ আমার কথা সব আহমদের কর্ণগোচর হচ্ছে। শর্ত হলো তারা যদি শোনা পছন্দ করে তাহলে। যাই হোক, আমি বলেছিলাম খোদা তালা আপনাদের বা আপনাদের পিতা পিতামহকে আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য বা সুযোগ দিয়েছেন, এটি খোদার বিশেষ অনুগ্রহ। আল্লাহ তালা কোনো নেকি বা পুণ্যের কারণে এই অনুগ্রহ করেছেন, কিন্তু খোদার কৃপারা অব্যাহত কৃপারাজের ওয়ারিশ হওয়ার জন্য এ সকল পণ্যের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজেদের অবস্থার পূর্বের চেয়ে উন্নত করাও আবশ্যক, নতুবা স্মরণ রাখা উচিত আমাদের যে আমাদের অগ্রযাত্রা যদি থেমে যায় বা ধর্মীয় ক্ষেত্রে যদি মনোযোগের ভাটা দেখা দেয় বা দিতে থাকে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ধর্ম থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হব। আর খোদার এই বিশেষ কৃপা বা অনুগ্রহ রাজে যার ভবিষ্যৎবাণী হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন তা থেকে বঞ্চিত করব, অর্থাৎ মসীহ মাওউদের আবির্ভাব এবং তাকে মানার দিকে আমি ইঙ্গিত করছি। যাদের পিতা পিতামহ আহমদী হয়েছেন বা আহমদীয়ত গ্রহণ করেছিলেন, যদি তাদের পরবর্তী প্রজন্ম ধর্ম থেকে দূরে সরে যায়, বিচ্যুত হয়, তাহলে তারা তাদের পূর্বসূরীদের দোয়া থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা পুণ্যের প্রতিদান দিয়ে দেন এবং অবশ্যই দিয়ে থাকেন। সন্তান সন্ততিও যদি কারো পুণ্য থাকে তাহলে তা থেকে অংশ পায়, আর যদি সম্পূর্ণভাবে খোদার খাতিরে কেউ পুণ্যবান কর্ম করে থাকে। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা এই কথাও বলেন যে তোমাদেরকে তোমাদের কর্মের সংশোধন করতে হবে, যেন খোদার কৃপাধারা সবসময় অব্যাহত থাকে। যাদের পূর্বসূরীরা আহমদীয়ত গ্রহণ করেছেন তারা বয়াতের অঙ্গীকার রক্ষা করে চলেছেন, রক্ষা করেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা এই বাসনা হৃদবক্ষে লালন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই অঙ্গীকার প্রতি শ্রদ্ধাশীল হয়, সেই অঙ্গীকার রক্ষাকারী হয়ে থাকে। তাই আপনাদের অনেকেই এমন আছে যাদেরকে এখন ভেবে দেখতে হবে যে আমরা কে সেই অঙ্গীকার রক্ষা করে চলেছে যার নসিহত আমাদের প্রবীণরা করে গেছেন বা যে পথে আমাদের প্রবীণরা আমাদেরকে দেখতে চেয়েছিলেন। এই আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে যে আমরা কি বাস্তবিকই সেই বয়সের অঙ্গীকার রক্ষা করে চলেছি, নাকি কেবল প্রথাগতভাবে আমাদের বা গতানুগতিকভাবে পূর্ববর্তীদের অনুসরণ করছে। আত্মীয়তা বা সামাজিক সম্পর্কের কারণে আমরা জামাতভুক্ত, আর এই জন্যই এখানে আমরা বসে আছি। অনুরূপভাবে যারা নিজেরা আহমদীয়ত গ্রহণ করেছেন তাদেরও দেখা খতিয়ে দেখা উচিত যে আমরা কি ইমানের ক্ষেত্রে উন্নতি এবং আমলকে উন্নত করার চেষ্টা করছি বা করেছি কি, নাকি কেবল এক সাময়িক আবেগ ও উচ্ছ্বাস ছিল যে কারণে আহমদীয়ত গ্রহণ করেছি, কোনো কথায় প্রভাবিত এবং অভিভূত হয়ে আহমদীয়ত গ্রহণ করেছে আর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে পূর্বে ছিলাম। আমরা কেবল তখনই লাভবান হব যদি আমাদের প্রতিটি পদক্ষেপ পুণ্যের পানে ওঠে। আপনারা এই উন্নত বিশ্বে বা এ সমস্ত দেশে হিজরত করেছেন, হিজরত করে এসেছেন নিজের দেশ থেকে। যারা হিজরত করেছে তাদের অবিরত এই অবস্থার উপর দৃষ্টি রাখতে হবে যে এই যে সচ্ছলতা, এই যে স্বাচ্ছন্দ্য তাদেরকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়নি, তো ইউরোপের উন্নতি অগ্রগতিতে প্রভাবিত হয়ে ধর্মকে ভুলে যায়নি। তো খোদার অপার কৃপায় এখানে কসোভো বা পূর্ব ইউরোপ থেকেও অনেকে এসেছে যারা আহমদীয়ত গ্রহণ করেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান বা নিবেদিত প্রাণ দাসকেও গ্রহণ করেছে। তাদেরও স্মরণ রাখতে হবে যে তাদের উপর আল্লাহ তাআলা অসাধারণ কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন। বস্তুত এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত মানুষ রয়েছে, সকল শ্রেণী সকল গোষ্ঠীর মানুষ যারা আহমদীয়ত গ্রহণ করেছে, তারা জন্মসূত্রে আহমদি হোক বা পরবর্তীতে বয়াতকারী হন না কেন বা হিজরত করে আসুন না কেন বা স্থানীয় হন না কেন, সবাইকে এইসব কথাগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে এখন তাদের ইসলামের সত্যিকার শিক্ষা মেনে চলার চেষ্টা করা উচিত, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা তারা পালন করতে পারে। সুতরাং আমি যেভাবে বলেছি, জন্মগত আহমদি হোক বা পুরনো আহমদি বা নবাগতাই হন না কেন, সকল আহমদি নরনারীকে খতিয়ে দেখতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে যে তারা বয়াতের কারণে যে দায়িত্ব বর্তায় তা পালন করছে কিনা, দায়িত্ব পালিত হচ্ছে কিনা। আমাদের উপর হযরত মুসা ইসলাম যে দায়িত্ব ন্যস্ত করেছেন সেসব দায়িত্ব পালনের তারা চেষ্টা করছে কিনা, নিজেদের অবস্থাকে বাস্তব অবস্থাকে মুসলিমদের শিক্ষা সম্মত করছে কিনা। আমরা আমাদের সন্তান সন্ততির সেভাবে তরবিয়তের চেষ্টা করছে কিনা যার কল্যাণে তাদের মাঝে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার চেতনা সূচনাতেই সৃষ্টি হবে। আমাদের কর্ম ইসলামী শিক্ষা অনুসারে আমাদের সন্তান সন্ততির জন্য আদর্শ স্থানীয় কিনা, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের প্রতিটি কাজ খোদা এবং তার রসুলের নির্দেশিত শিক্ষা সম্মত কিনা, এসব কথা প্রত্যেক ব্যক্তি আত্মজিজ্ঞাসার মাধ্যমে ভালোভাবে অবগত হতে পারে। এসব কথার গভীরতা বোঝা, জানা এবং আত্মজিজ্ঞাসার উন্নত মান প্রতিষ্ঠার জন্য হযরত মুসা ইসলাম আমাদেরকে পথের দিশা দিয়েছেন। এখন আমি সেসব উপদেশাবলী থেকে কয়েকটি উপস্থাপন করব যা হযরত মুসা ইসলাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন। এক অধিবেশনে নিজের জামাতকে নসিহত করতে গিয়ে সুগভীর বেদনার সাথে হযরত মুসা ইসলাম বলেন যে আমাদের জামাতের জন্য আবশ্যক হলো এই সমস্যা সংকুল যুগে যখন সর্বত্র উদাসীন্য, ভ্রষ্টতা এবং অমানিসার বাতাস বইছে, তাকে অবলম্বন করা উচিত। পৃথিবীর বাস্তব অবস্থা হলো খোদার নির্দেশাবলীর তাদের হৃদয়ে কোনো মাহাত্ম্য নেই, মনের অধিকার এবং পূর্ববর্তীদের ওসিয়তের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, প্রাপ্য অধিকারও দেয় না, আর যে ওসিয়ত রয়েছে তাও রক্ষা করে না। বস্তু জগৎ এবং জাগতিক কার্যকলাপে মারাত্মকভাবে নিমগ্ন, সামান্য জাগতিক ক্ষয়ক্ষতি দেখে ধর্মের অংশকে জলাঞ্জলি দেয়, তখন ধর্মকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে জাগতিকতা প্রাধান্য পায়, ইহজগতের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করে কেবল ধর্ম নষ্ট হয়ে গেলেও তিনি বলেন খোদার অধিকারকে তারা পদদলিত করে। সামান্য জাগতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখে ধর্মের অংশকে উপেক্ষা করে, এবং খোদার অধিকার পদদলিত করে। তিনি আরো বর্ণনা করছেন যে মামলা মকদ্দমা উত্তরাধিকারীদের মাঝে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখা যায়, সম্পত্তি যখন বন্টন হয় সমস্যা যখন দেখা দেয় তখন এই কুৎসিতের বিষয়ে মাথা চাড়া দেয়। দৈনন্দিন জীবনে আজও এসব চোখে পড়ে। পারস্পরিক আচার আচরণে লোভ লিপ্সা প্রাধান্য পায়, প্রবৃত্তির কামনা বাসনা এবং রিপুর তাড়না দমনে চরম দুর্বল প্রমাণিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত খোদা তাদের দুর্বল রাখে পাপের ধৃষ্টতা দেখায় না, কিন্তু দুর্বলতা একটু দূর হতেই পাপের সুযোগ পেতেই পাপে জড়িয়ে যায়। পাপ যে এড়িয়ে চলে তা পুণ্যের প্রাধান্যের কারণে নয়, এই কারণে পাপ করে না যে সাহস নেই, কিছু জিনিসের ভয় আছে, ভয় দূর হতেই তারা পাপ আরম্ভ করে। তিনি বলেন, আজকের যুগে সর্বত্র সন্ধান করে দেখো, একটি প্রমাণিত হবে যেন সত্যিকার তাকওয়া উঠে গেছে এবং সত্যিকার ঈমান সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। কিন্তু খোদাতালা যেহেতু তাদের সত্যিকার তাকওয়া এবং ঈমানের বীজকে আদৌ বিনষ্ট করতে চান না। যাদের মাঝে সত্যিকার তাকওয়ার বীজ আছে খোদাতালা চান যে তা যেন বিনষ্ট না হয়। তিনি যখন দেখেন অর্থাৎ আল্লাহ তাআলা যখন দেখেন যে এখন ফসল ধ্বংস হতে যাচ্ছে, তখন তিনি ভিন্ন নতুন ফসল আনয়ন করেন। যেভাবে খোদা তাআলা বলেছেন যে চির সতেজ কোরআন রয়েছে, যেভাবে আল্লাহ তাআলা বলেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, হাদিসের একটি বিশাল অংশ সুরক্ষিত সংরক্ষিত আছে, আরো অনেক এমন কল্যাণরাজি রয়েছে, কিন্তু ইমান এবং কর্মশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। মুসলমানদের এই চিত্র অঙ্কন করা হয়েছে, সে যুগে এই অবস্থায় বিরাজমান ছিল, আজও একই অবস্থা বিদ্যমান। আল্লাহ তাআলা আমাকে এই কারণেই প্রেরণ করেছেন যেন এই সমস্ত গুণাবলী আবার সৃষ্টি হয়। খোদা তাআলা যখন দেখলেন যে ময়দান শূন্য বা ফাঁকা, তখন তার মাবুদ হিসাবে তার এই বৈশিষ্ট্য এই ময়দানকে খালি, এই ময়দান খালি থাকবে তা আদৌ পছন্দ করেনি। খোদার উলহিয়ত বা খোদার খোদাই দেখেছে যে হৃদয়ে তাকওয়া শূন্য, পূর্ণ হারিয়ে যাচ্ছে হৃদয় থেকে, মানবিক সহানুভূতির বশবর্তী হয়ে বা মানবিক সহানুভূতিকে সামনে রেখে তিনি চাননি যে ময়দান ফাঁকা থাকবে আর মানুষ এভাবে দূরে পড়ে থাকবে। তাই এর খণ্ডন স্বরূপ আল্লাহ তাআলা জীবিতদের সমন্বয়ে এক জামাত গঠন করেছেন, আর আমাদের তবলিগের উদ্দেশ্য তাকওয়ার জীবন, তাকওয়া বা খোদাভীতি পূর্ণ জীবন লাভ করা। আমি যেভাবে পূর্বে বলেছি যে আমরা যদি বিশ্লেষণ করি তবে বুঝব যে এটি কেবল সে যুগেরই চিত্র নয়, যখন তিনি আলাইহিসসালাম নিজের যুগের বা স্বীয় যুগের মানুষকে নসিহত করছিলেন, বরং আজও এই কথাগুলোই আমাদের চোখে পড়ে। আমাদের মাঝে এমন কয়জন আছে যারা খোদার নির্দেশ এবং শিরোধার্য করে, অন্যদের কথা বাদে দিলাম, আমরা যারা তার হাতে বয়াতের দাবি করি আমাদের মাঝে কয়জন এমন আছে, এটি খতিয়ে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে। প্রশ্ন হল, আমরা কি আমাদের জাগতিক ব্যস্ততা ও কার্যকলাপকে কি আমাদের ইবাদতের বেদিতে উৎসর্গ করি, নাকি এর পরিপন্থী আচার আচরণ প্রদর্শন করি, নাকি আমাদের ইবাদত জাগতিক কার্যকলাপের জন্য নষ্ট হচ্ছে। এমন মানুষও আছে যারা সমবেত নামাজ পড়লেও মাথা থেকে বোঝা হিসাবে ছুড়ে দেয়ার, ছুড়ে ফেলার মতো নামাজ পড়ে। যারা মুসলিমকে মানেনি তাদের কথা তো বাদে দিলাম, আমাদের মাঝে এমন মানুষ আছে, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে মানুষের সাথে মানুষ এহসান করো, অনুগ্রহ করো, সদয় হও। অনেকে এমন আছে যারা অতিরিক্ত দেয়া তো দূরের কথা, বরং অন্যের বৈধ প্রাপ্য অধিকারকে পদদলিত করার চেষ্টা করে। আবার অনেকে এমনও আছে যারা জাগতিক ক্ষয়ক্ষতি সহ্য করা পছন্দ করে না, কিন্তু ধর্মের ক্ষতি হলেও তা সানন্দে হজম করে। আমাদের মাঝে অনেকে এমন আছে যারা আত্মসম্বরণ করতে পারে না, কথায় কথায় খেপে যায়, তেলে বেগুনে জ্বলে উঠে। ও আহমদিরা এমনটি করলে আমরা হয়তো বলতে পারি যে আমরা হয়তো বলি যে এরা জাহেল বা অজ্ঞ, কিন্তু আমাদের মাঝে কেউ যদি এমন করে তাহলে এটি সত্যি পরিতাপের বিষয়। সুতরাং এসব বিষয়ে প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থান খতিয়ে দেখতে পারে। আর হযরত মুসা আলাইহিসসালামের এই শব্দগুলো সবসময় সামনে রাখতে হবে আমাদের, যে খোদা তাআলা জীবিতদের সমন্বয়ের জামাত গঠন করতে চান। সুতরাং আমাদের এসব আমরা এসব জীবিতদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বয়াত করেছি, তাই আমাদের উপর যে দায়িত্ব বর্তায় তা পালনের জন্য তার কথার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে, যেন জীবিতদের জামাতভুক্ত হতে পারি। পুনরায় হেদায়েত চেষ্টা প্রচেষ্টা এবং সংগ্রাম তাকওয়ার উপর নির্ভর করে। যতক্ষণ তাকওয়া সৃষ্টি না হবে, যতদিন মানুষ চেষ্টা প্রচেষ্টা না করবে, যতক্ষণ নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে ধর্মের খাতারে সকল কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত না হবে, ততক্ষণ সত্যিকার হেদায়েত পেতে পারে না। এ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে হযরত মসীহ মওউদ বলেন, যে ব্যক্তি একশত ভাগ খোদার ভয়ে তার পথের সন্ধানে চেষ্টা করে, আর এই এই বিষয়ে বা এই সমস্যা দূরীভূত এই বিষয়ে সমস্যা দূরীভূত হওয়ার জন্য যদি দোয়া করে, তাহলে খোদা তাআলা সিও আইন ওয়ালা যেন জাহাদু ফিনাল্লাহ দিয়ে সবলানা, অর্থাৎ যারা আমাদের পথে চেষ্টা করে আমরা তাদেরকে পথ দেখাই, এই আয়াত অনুসারে স্বয়ং মানুষের হাত ধরে তাকে পথ প্রদর্শন করেন। খোদার পথের সন্ধানের জন্য তাদের চেষ্টা থাকে, একই সাথে দোয়াও করে দুর্বলতা দূরীভূত করা হওয়ার জন্য, খোদাকে পাওয়ার জন্য। আর যেভাবে আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, সে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে খোদার পথে তাকে পাওয়ার যদি চেষ্টা করো তাহলে খোদা অবশ্যই স্বীয় পথ প্রদর্শন করেন। তিনি বলেন যে আয়াত অনুসারে স্বয়ং হাত ধরে মানুষকে পথ দেখান এবং এমন ব্যক্তিকে হৃদয়ের প্রশান্তি এমন ব্যক্তির হৃদয়কে প্রশান্ত করেন। হৃদয়ে যদি অন্ধকারের আবাসস্থল হয় আর মুখ থেকে যদি দোয়া বড় কষ্টে বের হয়, বিশ্বাস শিরিক এবং বিদাতে যদি কলুষিত থাকে, তাহলে সেই সেটি দোয়া কিসের? হৃদয়ে যদি স্বয়ং অন্ধকারে এবং অমানিসায় নিমজ্জিত থাকে, বাধ্যত মৌখিক ভাবে দোয়া করলেও বড় কষ্টে দোয়ার শব্দ মুখ থেকে নিঃসৃত হয়, বিশ্বাসের যতটুকু সম্পর্ক আছে বাহ্যত বিশ্বাস এটি যে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা ঈমান রাখি আলহামদুলিল্লাহ, খোদা তাআলাকে খোদার সাথে কাউকে শরীক করে না, বিশ্বাসের দিক থেকে সব ঠিক আছে, কিন্তু কার্যত শিরকে লিপ্ত বিদাতে লিপ্ত ধর্ম সম্পর্কে নতুন নতুন কথা উদ্ভাবন করেছে, এমন অবস্থা যদি হয় দোয়া হতে পারে না। সেই সন্ধানেই বা কি অর্থ রাখে যার সুফল প্রকাশ না পায়, এমন সন্ধান এমন সন্ধানের ভালো ফল প্রকাশ পায় না। তাই অবস্থা যদি এমন হয় সেই সন্ধান সন্ধান গণ্য হবে না, তার হৃদয় থেকে অদ্ভুত দোয়া হবে না, তা খোদার সন্তুষ্টি লাভের জন্য এবং তার নির্দেশ মানার মানসে চেষ্টা এবং দোয়া গণ্য হবে না, কারণ এর ফলাফল ভালো প্রকাশ পাচ্ছে না। তাই এটি একটি স্পষ্ট মাপকাঠি। ভালো ফলাফল যদি প্রকাশ না পায় তাহলে আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমাদের মাঝে কোনো গলত রয়েছে, আমাদের দোয়ায় কোনো ত্রুটি আছে, দোয়া করার রীতি আমরা জানি না, আমরা খোদার নির্দেশ মান্যকারী নই। তিনি বলেন, যতক্ষণ মানুষ পবিত্র হৃদয় আর নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সকল অবৈধ আশার দ্বার নিজের হাতে বন্ধ করে খোদার সামনে হাত প্রসারিত করবে না, ততক্ষণ সে খোদার সাহায্য সমর্থন লাভের যোগ্য হয় না। কিন্তু যখন সে খোদার দরবারে সিজদাবনত হয় আর তার কাছেই দোয়া করে, তখন তার এই অবস্থা খোদা তালার সাহায্য এবং রহমতকে আকর্ষণ করে। মানুষ যদি নিঃস্বার্থভাবে খোদার দ্বারে সিজদাবনত হয়, দোয়া করে, তাহলে অবস্থা এমন হয় যা খোদার সাহায্য সমর্থনকে আকর্ষণ করে এবং সেই সাহায্য সমর্থন অর্জন করে, আর এটি রহমতের কারণ হয়। খোদার কৃপাবারি মানুষ লাভ করে, অর্জন করে। তিনি বলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে মানুষের হৃদয়ের গভীরে কি আছে তা দেখেন। আকাশে বসে মানব হৃদয়ের গভীরতম প্রদেশ সম্পর্কে তিনি অবহিত। যদি কোনো হৃদয়ের কোনো স্থানে কোনো প্রকার অন্ধকার, শেরেক বা বিদাতের কোনো অংশ থাকে, তাহলে তার দোয়া এবং ইবাদতকে তার মুখে ছুঁড়ে মারেন। সুতরাং হৃদয়কে সকল অর্থে পবিত্র করার প্রয়োজন রয়েছে। যদি কোনো হৃদয়ে কোনো স্থানে যেন অমানিসা না থাকে, কোনো স্থানে যেন শিরিকের কোনো দিক না থাকে, কোথাও কোনো প্রকার বিদাতের ধ্যান ধারণা যেন হৃদয়ে জাগ্রত না হয়, এমনটি যদি হয় তাহলে ইবাদত আর ইবাদত থাকে না, আল্লাহ তা গ্রহণ করেন না। তিনি বলেন, খোদা তালা তার মুখে ছুঁড়ে মারেন। যদি তিনি দেখেন যে তার হৃদয় সকল প্রকার কামনা, বাসনা এবং অমানিসা থেকে পবিত্র এবং পরিচ্ছন্ন, তাহলে তার জন্য রহমতের দ্বার উন্মোচন করেন, তাকে নিজ ছায়ায় স্থান দিয়ে তাকে লালন পালনের নিজেই দায়িত্ব নেন। হৃদয় যখন পবিত্র হয়ে যায়, খোদার সন্তুষ্টির খাতিরে যখন মানুষ সবকিছু করে, তখন আল্লাহ তাআলা তার সকল অর্থে লালন পালন করেন, তার চাহিদা পূরণের নিজেই দায়িত্ব নেন। সুতরাং একজন প্রকৃত আহমদিকে নিজের হৃদয়কে সকল প্রকার শেরক এবং বিদ্যুৎ থেকে পরিষ্কার করতে হবে। যারা বলে যে আমরা অনেক দোয়া করেছি, অনেক দীর্ঘ দোয়া করেছে, অনেক দোয়া করেছে কিন্তু গৃহীত হয়নি, আপনারা নিজেদের হৃদয়কে খতিয়ে দেখুন, আত্মবিশ্লেষণ করুন যে কোথাও কোনো প্রচ্ছন্ন শিরিক নেই তো, কোনো প্রকার বিদাতে লিপ্ত নন তো, বা এমন কোনো কথা করছেন না তো বা হচ্ছে না তো যা করতে খোদা বারণ করেছেন। আর তাকওয়া প্রতিষ্ঠাই এই জামাত প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে মুসলিম মুসলাম বলেন যে এই জামাতের মাধ্যম পিছনে খোদার উদ্দেশ্য এবং যা তিনি আমার সামনে প্রকাশ করেছেন তা হল তাকওয়া হ্রাস পেয়েছে। জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য হল তাকওয়া বা খোদাভীতি প্রতিষ্ঠা করা। এ কথা জামাতকে দৃষ্টিগোচর রাখতে হবে। তিনি বলেন, অনেকেই স্পষ্ট নির্লজ্জতায় নিপতিত অনাচার, কদাচার এবং পাপাচারিতার মাঝে জীবনযাপন করছে। কিছু এমন মানুষ আছে যারা এক প্রকার অপবিত্রতার মিশ্রণ রাখে নিজেদের কর্মে, কিন্তু তারা জানে না যে ভালো খাবারে স্বল্প বিষও যদি মিশে যায় পুরো খাবার বিষাক্ত হয়ে যায়। আমাদের অনেকেই আছে যারা নেক কর্ম করে কিন্তু এমন কিছু পাপে লিপ্ত বা জড়িত রয়েছে যা আমাদের পুণ্যকে ঘুণের মতো খেয়ে ফেলছে। তিনি বলেন, ভালো খাদ্য, ভালো জিনিসকে সামান্য বিষও বিষাক্ত করে তোলে। তিনি বলেন অনেকে এমন আছে যারা ছোট ছোট পাপ যেমন লোক দেখানো ইত্যাদিতে লিপ্ত, যার শাখা বড় সূক্ষ্ম হয়ে থাকে। খোদা তাআলা এখন পৃথিবীকে তাকওয়া এবং পবিত্র জীবনের আদর্শ বা দৃষ্টান্ত বানাতে চান, এই কারণে তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন। তিনি পবিত্রতা চান আর এক পবিত্র জামাত গঠন করা হলো তার উদ্দেশ্য। তিনি বলেন তাকওয়া এবং পবিত্রতার দৃষ্টান্ত স্থাপন করা হলো উদ্দেশ্য। আর আমাদেরকে আত্ম অবস্থান খতিয়ে দেখতে হবে যে আমাদের অবস্থা এমন কিনা, আমরা স্বয়ং তাকওয়া এবং পবিত্রতার ক্ষেত্রে আদর্শ স্থানীয় কিনা, অন্যরা আমাদের কাছে শিখতে পারে কিনা। তো আমাদের নিজেদের ব্যবহারিক অবস্থা দেখে আমরা এই বিষয়টি যাচাই বাছাই করতে পারি। নিজের জামাতকে তিনি কেমন দেখতে চান এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই জামাতকে খোদা তালা, এই জামাত স্বয়ং খোদা নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন। আর আমরা দেখি যে অনেকেই আসে আর স্বার্থ নিয়ে আসে। আল্লাহ তালা এই জামাত প্রতিষ্ঠা করেছেন নিজ হাতে তাকওয়াশীলদের সমন্বয়ে এক জামাত গঠনের জন্য, আত্মসংশোধনকারীদের সমন্বয়ে এক জামাত গঠনের জন্য। কিন্তু তা সত্ত্বেও কিছু এমন মানুষও আমাদের কাছে এসে যায় যারা ব্যক্তি স্বার্থ নিয়ে আসে, পূর্ণ আর তাকওয়া অর্জন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় না, বরং তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ থাকে যে কারণে তারা আসে। এই স্বার্থ চরিতার্থ হলে তো হলো, না হয় কিসের ধর্ম আর কিসের ইমান, তারা ছেড়ে চলে যায় তখন আর ইমান নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। পক্ষান্তরে সাহাবীদের জীবনে যদি দৃষ্টিপাত করা হয়, তাদের জীবনে একটি ঘটনা এমন দেখা যায় না, তারা কখনো এমন করেননি। আমাদের হাতে বয়াত তো আসলে তৌবারই বয়াত, হযরত মসীহ মওউদের হাতে আমরা যে বয়াত করি তা আসলে তৌবারই বয়াত, অর্থাৎ আমরা পাপ থেকে তওবা করি, অনুশোচনা করি এবং ভবিষ্যতে পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া করি আল্লাহ তাআলার কাছে। কিন্তু তিনি বলেন সাহাবীদের বয়াত জীবন বলি দেওয়ার বয়াত ছিল, তারা জীবন বলি দেওয়ার বয়াত করেছেন। সেই যুগে তরবারির জেহাদের, সেই যুগ ছিল তরবারির জেহাদের যুগ, এর জন্য সবাই প্রতিটি মুহূর্ত প্রস্তুত ছিলেন। একদিকে তারা বয়াত করতেন, অপরদিকে নিজেদের সকল ধন সম্পদ, সম্মান, প্রাণ এবং সম্পদ থেকে তারা হাত উঠিয়ে নিতেন, সবকিছু ছেড়ে দিতেন, এক কথায় কোন যেন তারা কোনো কিছুর মালিক ছিলেন না। এই দুনিয়ার প্রতি তাদের কোনো আশা ভরসা ছিল না, সকল প্রকার সম্মান মাহাত্ম্য প্রভাব প্রতিপত্তি অর্জনের বাসনা তাদের উবে যেত, তাদের নিজেদের কিছুই ছিল না, নিজ সত্তার সম্মানের প্রতি ভ্রক্ষেপ করতেন না, কোনো মাহাত্ম্যের বাসনা পোষণ করতেন না, কোনো বড় পদের লিপ্সা তাদের ছিল না। একমাত্র উদ্দেশ্য লক্ষ্য ছিল আমরা ইসলামের জন্য প্রাণ সম্পদ এবং সম্মান উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। আজও আমরা এই অঙ্গীকারই করি, কিন্তু এমনও আছে, ওহদাদারদের মাঝে এমন মানুষ আছে যারা পদের বাসনা রাখে যে হয়তো সীমিত গণ্ডিতে হলেও কিছু না কিছু প্রভাব প্রতিপত্তি এর মাধ্যমে প্রকাশ পায়। পদ পেয়ে কোথায় খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করবে, পূর্বের চেয়ে অধিক ধর্মের সেবার প্রেরণায় কোথায় সমৃদ্ধ হবে, সেদিকে এদের মনোযোগী থাকে না, বরং শুধু পদের অহমিকায় মত থাকে। তাই ওহদাদার বা পদাধিকারীদেরও এদিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন সাহাবাদের কে ভাবতে পারতেন যে আমরা বাদশাহ হব বা কোনো দেশ জয় করব। আরবদের অবস্থা যা ছিল সেই অবস্থার নিরিখে কেউ এমন কথা ভাবতেও পারতেন না, এমন কথা তাদের অলিক কল্পনায় কখনো স্থান পায়নি, বরং তারা সকল প্রকার আশা ভরসার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখতেন, সবসময় খোদার পথে সকল দুঃখ এবং সমস্যাকে আনন্দের সাথে বরণে তারা প্রস্তুত হয়ে যেতেন, তারা কোনো প্রভাব প্রতিপত্তি চাইতেন না, কোনো পদের বাসনা রাখতেন না, সম্মান মাহাত্ম চাইতেন না, তারা ত্যাগের সুযোগ খুঁজতেন, তাতেই তারা আনন্দ পেতেন, সেটিকেই তারা উপভোগ করতেন। তিনি বলেন এমনকি তারা প্রাণ পর্যন্ত অবসর করার জন্য প্রস্তুত থাকতেন। তাদের অবস্থা এমন ছিল, এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে ছিলেন তারা বিচ্ছিন্ন, কিন্তু এটি ভিন্ন বিষয় যে খোদা তাআলা তাদের উপর স্বীয় অনুগ্রহ করেছেন এবং স্বীয় দানে ভূষিত করেছেন। তারা সকল ত্যাগের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নিজে কৃপা করেছেন এবং স্বীয় দানে তাদের এতটা ধন্য করেছেন, আর তাদের যারা এ পথে সবকিছু উজাড় করেছেন তাদেরকে হাজার সহস্র গুণ ফেরত দিয়েছেন। এরপর গভীর বেদনার সাথে আমাদের চারিত্রিক উন্নতি, পুনরুপর প্রতিষ্ঠিত হওয়া, পাপ পরিত্যাগের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সামনে নিজের চরিত্রের পরিবর্তনের দৃষ্টান্ত দেখায়, অর্থাৎ পূর্বে কি ছিল আর এখন কি, এমন ব্যক্তি যেন একটা নিদর্শন বা মুজিজা দেখায়। আমাদের আহমদিয়াত গ্রহণের পর প্রতিবেশী যদি আমাদের মাঝে পরিবর্তন দেখতে পায়, বা সব আহমদি যদি প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করে যে প্রতিবেশী আশ্চর্য হয়ে দেখে যে এ ব্যক্তি সাধারণ মানুষের অন্তর্ভুক্ত নয়, এমন ব্যক্তি এমন দৃষ্টান্ত যে স্থাপন করে সে যেন একটি মুজিজা বা নিদর্শন প্রদর্শন করে, এমন কাজ করে যা দেখে মানুষ আশ্চর্য হয়। তিনি বলেন এর প্রতিবেশীর উপর খুবই উন্নত প্রভাব পড়ে, আর এই উন্নত চরিত্রের কারণে প্রতিবেশী প্রভাবিত হয় আর অনেক উন্নত প্রভাব পড়ে। তিনি বলেন আমাদের জামাতের বিরুদ্ধে আপত্তি করে মানুষ, যে আমরা জানি না কি উন্নতি হয়েছে, আর অপবাদ আরোপ করে যে এরা মিথ্যা এবং অপবাদ আরোপের কাজে লিপ্ত। বিরোধীদের সম্পর্কে বলছেন যে এরা জামাতের উপর অপবাদ আরোপ করে যে আহমদি হয়ে এদের কি উন্নতি হয়েছে, মিথ্যা অপবাদ কুধারণা পোষণ রাগ ক্রোধের শিকারেরা। তিনি বলছেন যে এটি কি তাদের জন্য আক্ষেপের কারণ নয় যে মানুষ এই জামাতকে ভালো মনে করে এই জামাতে যোগ দিয়েছে, যারা আহমদিয়াত গ্রহণ করেছে তাদের জন্য তো এটি লজ্জাস্কর ব্যাপার যে ভালো জামাত মনে করে মানুষ এই জামাতে যোগ দিয়েছে, বা তাদেরকে দেখে তাদেরকে ভালো মনে করে কোনো ব্যক্তি জামাতে যোগ দিয়েছিল, জামাতের শিক্ষা শ্রদ্ধা যোগ করেছিল। তিনি বলেন যেভাবে এক সুপুত্র পিতার জন্য সুনাম বয়ে আনে, বয়াতকারীও সন্তানের মর্যাদা রাখে, এক ভদ্র আনুগত্যশীল পুণ্যবান অনুগত সন্তান বা ছেলে তার পিতার জন্য সুনাম বয়ে আনে, আর বয়াতকারীও যেহেতু ছেলের মতোই হয়ে থাকে, ছেলের মর্যাদা রাখে। তিনি এই কথার পক্ষে প্রমাণ দিতে গিয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে এই কারণেই উম্মাহাতুল মুমিনিন বা মুমিনদের জননী আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মুমিনদের যেন পিতা, যদি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা উম্মাহ মুমিনদের জননী হয়ে থাকেন তাহলে এর অর্থ দাঁড়াবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের পিতা। যেভাবে দৈহিক পিতা মানুষকে পৃথিবীতে আনার কারণ হয়ে থাকে, প্রত্যেকের পিতা বা পিতামাতা কোনো ব্যক্তিকে বা কোনো সন্তানের পৃথিবীতে আসার কারণ হয়, তাদের কল্যাণে পিতা সন্তান পৃথিবীতে আসে বা ছেলে পৃথিবীতে পৃথিবীর চেহারা দেখে, আর জাগতিক জীবন বাহ্যিক জীবন সে লাভ করে এক পিতার কল্যাণে। কিন্তু আধ্যাত্মিক পিতা পক্ষান্তরে রয়েছেন আধ্যাত্মিক পিতা, তিনি আকাশে নিয়ে যান। দৈহিক পিতা, জাগতিক পিতা এই ভূমিতে আনেন এক ছেলেকে, আর আধ্যাত্মিক পিতা আকাশে নিয়ে যান। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতির কারণ হয়ে থাকেন, সেই মূল কেন্দ্রের দিকে পথের দিশা দেন, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে পথের দিশা দিয়ে থাকেন। আপনারা চাইবেন কি বা পছন্দ করবেন কি যে কোন পুত্র পিতার জন্য দুর্নাম বয়ে আনবে? কেউ পছন্দ করবে না যে পুত্র পিতার জন্য দুর্নামের কারণ হবে, আর কোনো পিতাও পছন্দ করবে না যে তার পুত্র তার জন্য দুর্নাম বয়ে আনবে। সুতরাং যেভাবে পূর্বে বলা হয়েছে, এই কারণে এমন দৃষ্টান্ত স্থাপন করো যার ফলে অন্যের জন্য হোঁচটের কারণ হবে না, আর পিতার জন্য দুর্নাম বয়ে আনবে না বা পিতার জন্য দুর্নামের কারণ হবে না। কোন পুত্র পিতার জন্য দুর্নাম বয়ে আনবে বা পতিতার কাছে যাবে, এটি কি কেউ পছন্দ করবে? বা জুয়া খেলে বেড়াবে, মদ পান করবে, বা এমন সব নোংরা কাজে লিপ্ত হবে, কেউ কি পছন্দ করবে? জুয়া, মদ, এই ধরনের অপকর্ম কারো পুত্র করবে, কোনো নেক মুসলমান পিতা এটি পছন্দ করবে না। বরং কিছু বিষয় এমনও রয়েছে যা অমুসলিমরাও ভালো নজরে দেখে না। মদ পান করবে আর এমন সব অপকর্মে লিপ্ত হবে যা পিতার দুর্নামের কারণ হবে। তিনি বলেন, আমি জানি এমন কেউ নেই যে ধরনের কর্মকে পছন্দ করবে, কিন্তু সেই অযোগ্য পুত্র যখন এমন করে তখন মানুষের মুখ বন্ধ করা যাবে না। কোন পুত্র যদি এমন অপকর্ম করে মানুষ অঙ্গুলি ইঙ্গিত করবে, তার সম্পর্কে কথা বলবে, তার পিতার সম্পর্কে কথা বলবে, মানুষ তার পিতার প্রতি ইঙ্গিত করে বলবে যে এই অমুক ব্যক্তির পুত্র, অমুক অপকর্মে লিপ্ত। সুতরাং সেই অযোগ্য পুত্র নিজেই পিতার জন্য দুর্নাম বয়ে আনে। অনুরূপ ভাবে যখন কোনো ব্যক্তি এক জামাত ভুক্ত হয় আর সে জামাতের মাহাত্ম্য এবং সম্মানের প্রতি ভ্রক্ষেপহীন হয়ে থাকে, তার পরিপন্থী কাজ করে, সে আল্লাহর দৃষ্টিতে ধরা পড়ার যোগ্য হয়ে যায়। সে শুধু নিজে, কেননা সে কেবল নিজেকেই ধ্বংস করে না, বরং অন্যের জন্য নোংরা দৃষ্টান্ত স্থাপন করে তাদেরকে সৌভাগ্য এবং হেদায়েতের পথ থেকে বঞ্চিত রাখে। প্রথমে তিনি যা বলেছেন এর ব্যাখ্যা করলেন এখানে। সুতরাং আপনাদের জন্য যতটা সম্ভব আল্লাহ তাআলার কাছে সাহায্য যাচনা করুন, নিজেদের পুরো শক্তি এবং দৃঢ় মনোবলের নিয়ে এই নিজের দুর্বলতা দূরীভূত করার চেষ্টা করো। যেখানে ব্যর্থ হও সেখানে নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে হাত উঠাও, আকুতি বিনতি সাথে উত্থিত হাত, যা নিষ্ঠা এবং দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে উত্থিত হয় তা খালি হাতে বা খালি হাত ফিরে যায় না। যদি ব্যর্থ হলে একথা মনে করো না যে এখন আর কিছু হওয়া সম্ভব নয়, দোয়া করো, দোয়া করো, আর এত দোয়া করো যার কোনো শেষ নেই। কিন্তু হাত নিষ্ঠার সাথে উত্থিত হতে হবে, আল্লাহর দরবারে যখন দোয়া করবে সত্যতার সাথে নিষ্ঠার সাথে ওঠা উচিত। নিজেদের হৃদয়কে খতিয়ে দেখো যে দেখো আমি যা বলছি তাই আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। যদি সত্যের প্রেরণা হৃদয়ে জাগ্রত হয় আর এর ফলে যদি হাত উত্থিত হয়, এর ফলে যার কল্যাণে মানুষ খোদা দরবারে সেজদাবনত হবে, তো এমন হাত খালি হাতে ফিরে যায় না। আল্লাহ তাআলা তাকে স্বীয় দানে ধন্য করেন। তিনি বলেন, আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে আমাদের সহস্র সহস্র দোয়া গৃহীত হয়েছে এবং হচ্ছে। পুনরায় তিনি বলেন যে এটি একটি নিশ্চিত কথা যে যদি কোনো ব্যক্তি নিজের মানব ভাইয়ের জন্য সহানুভূতির প্রেরণা খুঁজে না পায়, তাহলে কৃপণের সাথী এবং অন্যান্য মানুষের জন্য তার মাঝে যদি সহানুভূতি না থাকে, তাহলে এর অর্থ হলো তুমি কৃপণ। তিনি বলেন, আমি যদি মঙ্গল এবং কল্যাণের কোনো পথ খুঁজে পাই, তাহলে আমার জন্য আবশ্যক হবে মানুষকে সেই পথের প্রতি উদাত্ত আহ্বান জানানো। আমরা ভালো এবং কল্যাণের পথ দেখেছি, কারণে আমরা আহমদীয়ত গ্রহণ করেছি, তাই আমাদের জন্য আবশ্যক হবে মানুষকে উদাত্ত আহ্বান জানানো, যে আসো আর নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার এই পথ অবলম্বন করো। তিনি বলেন যে এই বিষয়ের ভ্রক্ষেপ করা উচিত নয় যে কে মানলো কে মানলো না, আমাদের কাজ হলো ডাকা, আমাদের কাজ হলো সংশোধন করা। এটি দেখো না যে কেউ নেক কর্ম করছে কিনা বা গ্রহণ করছে কিনা। তিনি ফার্সির একটি পংক্তি তুলে ধরেন, কেউ শুনুক বা না শুনুক, আমার কাজ হলো বলে যাওয়া বা নসিহত করতে থাকা। সুতরাং উত্তম দৃষ্টান্ত স্থাপন করে তাবলীগের দায়িত্ব আমাদের পালন করতে হবে। এ দায়িত্ব প্রত্যেক আহমদীর কাঁধে বর্তায়, আমাদের এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। অবশেষে একটি সময় এমন আসবে যখন মানুষ শুনবে বা কর্ণপাত করবে, কিন্তু হযরত মসীহ ইসলাম যেভাবে বলেছেন, যদি কেউ নাও শুনে নাও কর্ণপাত করে, আমাদের পয়গাম পৌঁছানো উচিত। কিন্তু একই সাথে তিনি যেভাবে বলেছেন, তার জামাতের প্রতি আরোপিত হওয়ার পর আমাদের উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলে আমাদের প্রতি মানুষের মনোযোগ নিবদ্ধ হবে। পুনরায় আমাদের ব্যবহারিক অবস্থা উন্নত করার বিষয়ে নসিহত করতে গিয়ে তিনি বলেন, এলহামে যে শব্দ এসেছে ইল্লাল্লাযিনা আলাউ বিইস্তিগবার, প্লেগ সংক্রান্ত এটি আরবিক এলহাম, এর অর্থ হলো যারাই তোমার গৃহের চতুর্সীমার ভেতর আশ্রয় নেবে আমি তাদের রক্ষা করব। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা কিছু ব্যতিক্রমের কথা উল্লেখ করেছেন, ইল্লাল্লাযিনা আলাউ বিইস্তিগবার, অর্থাৎ যারা নিজেদের বড় মনে করে। এর ব্যাখ্যা হযরত মুসা আলাইহিস সালাম এটি করেছেন, অর্থাৎ যারা সম্পূর্ণভাবে আনুগত্য এবং এতাত করে না, যারা খাটি এতাত করে না, এতাত বা আনুগত্যকারী তারা যারা তাকে গ্রহণ করেছে, যারা পুরোপুরি আনুগত্য বা এতাত করে না, এই এলহামে তাদের কথা বলা হয়েছে। তিনি বলেন যে এটি একটি ওয়ার্নিং বা সতর্কবাণী, যেখানে খোদাই নিষ্ঠাটা দিয়েছেন যে যারা তোমার গৃহে আশ্রয় নেবে আমি তাদের সুরক্ষা নিশ্চিত করব। সেখানে এই কথাও বলা হয়েছে, যারা পূর্ণ আনুগত্য করবে না তাদের ক্ষেত্রে এই শুভ সংবাদ প্রযোজ্য হবে না, তাদের হেফাজত করা আল্লাহর জন্য আবশ্যক হবে না। তিনি বলেন, তাই আবশ্যক হলো বারবার কাছ থেকে এনো পুস্তক এবং কোরআন কারিম পাঠ করো এবং সেই অনুসারে আমল করো। কেউ জানে না যে কি হতে যাচ্ছে। স্বজাতির পক্ষ থেকে যে এই অভিসম্পাত এবং গালমন্দ শোনার ছিল তা শুনেছ। আহমদের গ্রহণের পর অনেকেই শত্রুতা করে, কিন্তু এই অভিশাপ অভিসম্পাত পরও আল্লাহর সাথে যদি তোমাদের স্বচ্ছ সম্পর্ক না থাকে, তার কৃপা করুণা চাদরে আবৃত না হও, তাহলে কত বড় সমস্যার বিষয় এটি। পত্র পত্রিকা কত হইচই করে আর আমাদের বিরোধিতায় সর্বশক্তি নিয়োজিত করে। হুজুর বলছেন, আজকাল তো এই বিরোধিতা অনেক বেড়ে গেছে, এই কারণেই ইউরোপে আহমদের আসে পাকিস্তান থেকে, আর এই বিরোধিতার কারণেই আসে। তিনি বলেন, তাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহর কাজ, আল্লাহর ব্যবহার বরকতময় হয়ে থাকে। অবশ্যই বরকত থেকে অংশ পাওয়ার জন্য আমাদের জন্য আবশ্যক হল আত্মসংশোধন করা এবং নিজেদের মাঝে পরিবর্তন আনা। তাই তোমাদের ইমান এবং কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখো। দেখো যে এমন পরিবর্তন এবং পরিচ্ছন্নতা সাধিত হয়েছে কি যে তোমাদের হৃদয়ে খোদার আরশ হয়ে যাবে এবং তোমরা তার নিরাপত্তার ছায়ায় স্থান পাবে। সুতরাং এই আত্মজিজ্ঞাসা বা এমন আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে, নতুন আহমদী হোক বা পুরনো, মুসিমদকে গ্রহণের পর যতক্ষণ নিজেদের ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল সংশোধন না করব, সে সকল কল্যাণরাজি থেকে অংশ পেতে পারি না যা হযরত মসীহ মওউদের বায়াত গ্রহণের পর লাভ হয় বা আর আমরা তার নিরাপত্তার বেষ্টনীত স্থান পেতে পারি না। তিনি বলেন, ইমানের জন্য আকুতি মিনতি ক্রন্দন আহাজারি বীজ সদৃশ, আর বৃথা কার্যকলাপ পরিত্যাগ করলে ইমানের কোমল এবং সুন্দর কুঁড়ি বা চারা বের হয়। এই অবস্থাকে ইমানের বীজের সাথে তুলনা করা যায়। এরপর এই ইমান সৃষ্টি হলে আর বৃথা কার্যকলাপ যখন মানুষ পরিত্যাগ করে তখন যেভাবে কোমল নরম চারা বের হয়, অনুরূপ ভাবে সবুজ সতেজ পাতা বের হয়। যাকাত হিসাবে সম্পদ খরচ করলে ইমানি বৃক্ষের শাখা বের হয়। যারা আর্থিক কুরবানি করে, যারা যাকাত দেয়, খোদার পথে ব্যয় করে, তা সেই চারাকে সুদৃঢ় করে এবং তার শাখা প্রশাখা গজাতে থাকে, যা তাকে এত দৃঢ় করে যার ফলে সে চারা দৃঢ় হয়ে ওঠে। রিপুর তাড়নার মোকাবেলা করার কল্যাণে এই সকল শাখা দৃঢ় হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। মানুষের হৃদয়ে যখন নোংরা কামনা বাসনা মাথা চারা দেয়, প্রবৃত্তির কামনা বাসনা নোংরা চেহারা প্রকাশ করে, পাপের প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়, মানুষ যদি এর মোকাবেলা করে, এটিকে যদি চাপা দেয় আর এতে যদি লিপ্ত না হয়, এটিকে চাপা দিলে বৃক্ষের যেই শাখা প্রশাখা গজায় তা দৃঢ় হয়, তা মজবুত হয়। পুনরায় নিজের অঙ্গীকার ও আমানতের সকল শাখার রক্ষণাবেক্ষণ ও হেফাজতের ফলে বৃক্ষ তার দৃঢ় কাণ্ডের উপর দাঁড়িয়ে যায়। যে অঙ্গীকার করেছেন, আপনাদের উপর যে আমানত ন্যস্ত হয়েছে, সেসবের যদি সঠিক রক্ষণাবেক্ষণ করেন। সবাই একটি অঙ্গীকার করেছে যে আমি ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব। খোদ্দাম আনসার লাজনানের বিশেষে সকল অঙ্গ সংগঠনে এই অঙ্গীকার করা হয়, আর জামাত ও বয়াত নেয়ার সময় এই অঙ্গীকার নিয়ে থাকে। যদি অঙ্গীকারের রক্ষণাবেক্ষণ এবং হেফাজত করো, আর তোমাদের উপর যে আমানত ন্যস্ত রয়েছে তার হেফাজত করো। আমানত কি? ওহদাদারদের হাতে পদ রয়েছে আমানত স্বরূপ। সাধারণ আহমদীর উপরও আমানত ন্যস্ত রয়েছে। আহমদীয়তের প্রকৃত নমুনা বা আদর্শ হিসাবে তাকে কাজ করতে হবে, সে যেন কারো স্খলনের কারণ না হয়। এমনটি যদি হয় তাহলে ইমানের এই বৃক্ষ দৃঢ় কাণ্ডের উপর দণ্ডায়মান হয়ে সবকিছু সম্মিলিত ভাবে তাকে দৃঢ় বৃক্ষে পরিণত করবে। এরপর ফল ধরার সময়, এক বৃক্ষ যখন বড় হয় আর তখন ফল, সেটি ফল ধরার সময় হয়ে থাকে। ফল ধরার সময় আরেক শক্তির কল্যাণ বাড়ি তার উপর বর্ষিত হয়, কেননা এই শক্তি লাভের পূর্বে বৃক্ষে ফলও ধরতে পারে না আর ফুলও আসতে পারে না। এমন দৃঢ়তার ফলে খোদার কৃপা বাড়িও বর্ষিত হয় আর আল্লাহ তাআলা সেই বৃক্ষে ফল দেন। খোদার ঐশী কল্যাণ রাজি থেকে তা কল্যাণ লাভ করে বা কল্যাণ মনোনীত হয়। সুতরাং বিনয়ও আমাদের মাঝে সৃষ্টি করতে হবে, কারণ এর মাধ্যমে আমরা প্রবৃত্তিকে বশীভূত করতে পারবো, পিষ্ট করতে পারবো। এই মানের ক্ষেত্রে উন্নতি করা সম্ভব হবে। বৃথা কার্যকলাপ যা আজকাল আমাদের পরিবেষ্টন করে রেখেছে, সব ঘরেই এইসব রয়েছে টেলিভিশন এবং ইন্টারনেট হিসেবে, সেসব এড়িয়ে চলা সম্ভব। আর ইমানের বৃক্ষের হেফাজতের জন্য এগুলো এড়িয়ে চলা আবশ্যক। আর কেবল তবেই ফুল এবং ফল ধারী শাখায় পরিণত হতে পারি আমরা খোদা তাআলার কৃপায়, আর নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এবং পরকালকে আমরা সুনিশ্চিত করতে সক্ষম হব। একবার তিনি জামাতের উজ্জ্বল ভবিষ্যতের সংবাদ দিতে গিয়ে বলেন, এ যুগ আধ্যাত্মিক যুদ্ধের যুগ, শয়তানের সাথে যুদ্ধ আরম্ভ হয়েছে। শয়তান তার সকল অস্ত্র শস্ত্র এবং ষড়যন্ত্র নিয়ে ইসলামী দুর্গে হামলা করছে, আর সে ইসলামকে পরাজিত করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা এখন শয়তানের শেষ যুদ্ধে চিরতরে তাকে পরাস্ত করার জন্য এই জামাত প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে যে আমাদের অবস্থা, বাস্তব অবস্থা এমন কিনা, শয়তানের সাথে যুদ্ধের জন্য আমরা কি সদা প্রস্তুত আছি। তিনি বলেন, সৌভাগ্যবান বা কল্যাণমণ্ডিত সে যে এটিকে শনাক্ত করে, পূর্ণ লাভের সময় বড় স্বল্প রয়ে গেছে, কিন্তু অচিরেই সে সময় ঘনিয়ে আসছে যখন আল্লাহ তাআলা জামাতের সত্যতাকে সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল করে পৃথিবীর সামনে প্রকাশ করবেন। একটি সময় আসছে যখন ঈমান পূর্ণের কারণ হবে, যখন সূর্যের মতো স্পষ্ট হয়ে যায় তখন মানুষ ঈমান আনবে, কিন্তু তা পূর্ণের কারণ হবে না। আর তা তওবার দ্বার বন্ধ করার বা বন্ধ হয়ে যাওয়ার অর্থ দেবে, সেই মান থাকবে না যা আজকে রয়েছে যখন পৃথিবী আমাদের কিছুই মনে করে না। তিনি বলেন, এখন আমার মান্যকারীদের বাহ্যত নিজের প্রবৃত্তির সাথে এক ভয়াবহ যুদ্ধ করতে হয়। অনেক সময় তাকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, তার জাগতিক কার্যকলাপে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হবে, তাকে গালি শুনতে হবে। আজকাল পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে মুসলমান দেশগুলোতে এমনটি হচ্ছে, অভিসম্পাত শুনবে কিন্তু এসব কথার প্রতিদান পাবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু দ্বিতীয় সময় যখন আসবে, এমন দুর্বার আকর্ষণে পৃথিবীর দিকে আকৃষ্ট হবে যেভাবে উঁচু টিলা থেকে নিচে পানি ধেয়ে আসে, কোনো অস্বীকারী যখন থাকবে না তখন শিকারের আর অর্থই কি। তখন মানা বীরত্বের কারণ নয়, পূর্ণ সবসময় দুঃখের যুগেই লাভ হয়ে থাকে। তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে যদি মক্কার নেতৃত্বকে উপেক্ষা করেন, মক্কার নেতা হওয়া সম্ভব ছিল তার জন্য, এটি ছেড়ে দেওয়ার পর খোদা তাআলা তাকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক কম্বল পরিধান করাকে যথেষ্ট মনে করেছেন, ইসলাম গ্রহণ করেন, আর এইভাবে দারিদ্র্যকে বরণ করেন, মিসকিনের মতো হয়ে যান, তত সম্পদও ছিল না। একটি ফার্সি পংক্তি পড়ছেন হুজুর, এর অনুবাদ হলো, যা হওয়ার হবে, আমরা জাহাজ সমুদ্রের বুকে ঠেলে দিয়েছি, এর পরিপূরণ স্থল হয়ে হযরত ওমর কি করেছেন, মহানবীকে গ্রহণ করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তাকে কি কোনো পুরস্কার থেকে বঞ্চিত রেখেছেন? মোটেই নয়, খোদার জন্য যদি কেউ এতটুকু করে সে ততক্ষণ মারা যায় না যতক্ষণ সে এর প্রতিদান না পায়, তার নিজের পা ওঠানো আবশ্যক, নিজের আমল করা আবশ্যক, নিজের এগিয়ে যাওয়া আবশ্যক। এক হাদিসে এসেছে যে কেউ যদি খোদার পানে সামান্য গতিতে অগ্রসরও হয়, আল্লাহ তার দিকে ছুটে আসেন। তিনি বলেন, ঈমান হলো কিছু গোপন থাকতেই গ্রহণ করা। প্রথম কয়েক রাতের চাঁদ যে দেখতে সক্ষম হয়, বলা হয় যে তার দৃষ্টি প্রখর, তার দৃষ্টিকে প্রখর আখ্যা দেয়া যায়, তার দৃষ্টি প্রখর হয়ে থাকে। কিন্তু চতুর্দশী চাঁদ দেখে যে হইচই করে যে আমি চাঁদ দেখেছি, তাকে বাসে উম্মাদি আখ্যায়িত হবে। আমরা আমাদের ঈমানকে দৃঢ়কারী হব, খোদার নির্দেশ মেনে তার সন্তুষ্টি অর্জনকারী হব। হযরত মসীহ মওউদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালনকারী হয়ে যদি কর্মের মাধ্যমে পৃথিবীকে সত্যের পথ দেখাবো, আর খোদা আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সত্যিকার অর্থের এর কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে সচেষ্ট হব, খোদার কাছে আমার এই দোয়াই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر.